আল্লাহ এক বার্তা অধ্যায় ৫ আল্লাহর সিলমোহর। সমস্ত জাতি শুনুক এবং বলুক যে এই কথা সত্যি। আল্লাহ। ইসাইয়া ৪৩:৯। বেশিরভাগ বৈধ কাগজপত্রে একটি অফিসিয়াল স্বাক্ষরের প্রয়োজন হয়। কিতাবের নতুন ও পুরাতন নিয়ম যা আল্লাহর অনুমোদনে ও চুক্তিকে লেখা হয়েছে বলে দাবি করা হয় তা আল্লাহ দ্বারা স্বাক্ষরিত আছে। এই স্বাক্ষর কোনো কলম দিয়ে হয়নি, কিন্তু ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার মাধ্যমে করা হয়েছে। মাবুদ ইসরায়েলের বাদশাহ তার মুক্তিদাতা বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আমি আদি, আমি অন্ত, আমি ছাড়া আর কোনো আল্লাহ নেই। আমার মতো কে ডাকবে ও তা জানাবে এবং আমার জন্য তা বিন্যাস করবে, যখন থেকে আমি পুরানো দিনের লোকদের স্থাপন করেছিলাম? আর যা যা আসছে এবং যা যা ঘটবে তারা তা আগেই বলুক। তোমরা সংবাদ দাও, আমি মাবুদ কি করিনি? ইসাইয়া ৪৬:৬-৭, ৪৫:২১, কিতাবুল মুকাদ্দাস। আসুন আমরা যেন আল্লাহর যুক্তি বুঝতে ব্যর্থ না হই। এর কারণ হল কিতাবের প্রচুর ভবিষ্যৎবাণী যা হুবাহু রূপে পূর্ণ হয়েছে, যাতে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে যা কিছু ঘোষণা করা হয়েছে আমরা তা বিশ্বাস করতে পারি। একমাত্র যিনি সময়ের ঊর্ধ্বে, তিনিই কোনো কিছু ঘটার পূর্বে তা ঘোষণা দিতে ও রেকর্ড করে রাখতে পারেন। মরণশীল মানুষেরা শুধুমাত্র সময় সম্পর্কে ধারণা থাকায় ভবিষ্যতে কি হতে পারে তা অনুমান করতে পারে মাত্র, কিন্তু একমাত্র আল্লাহ ভবিষ্যৎ দেখছেন, যেমনটি ইতিমধ্যেই ঘটেছে। একমাত্র আল্লাহ জানেন যে এখন থেকে হাজার বছর পরে কি ঘটবে। প্রকাশিত কালামে যা বলা হয়েছে তাছাড়া কোনো মানুষ, এমনকি কোনো ফেরেস্তা, শয়তান বা কেউই প্রমাণস্বরূপ ভবিষ্যতে কোনো ঘটনা সম্পর্কে বলতে পারবে না। অনেকেই বলবেন যে তাহলে পরলোকের সাথে যোগাযোগ স্থাপনকারী ব্যক্তি ভাগ্যগণক এরা কি করে, তারা তো ভবিষ্যৎবাণী বলে। প্রথমত এটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ যে ইবলিশ তাদেরকে অতিরিক্ত পার্থিব জ্ঞান ও ক্ষমতা দিয়ে সক্ষম, যাদেরকে সে তার ইচ্ছা পালন করার জন্য বন্দী করে রেখেছে। দ্বিতীয় তিমোথিও ২:২৬। দ্বিতীয়ত, ইবলিশ নকল করা এবং মনস্তাত্ত্বিক বিষয়ে খুবই দক্ষ যে মানব ইতিহাসকে হাজার হাজার বছর ধরে লক্ষ্য করে আসছে এবং আল্লাহর স্বাক্ষর জাল করার বিষয়ে অনেকটা দক্ষ হয়ে উঠেছে। তৃতীয়ত, ইবলিশ আপেক্ষিক অর্থে কিছু নির্দিষ্ট ঘটনার ভবিষ্যৎবাণী করতে ভালো, কিন্তু সে ভবিষ্যৎ জানে না। তার ভবিষ্যৎবাণী প্রায় ভুল প্রমাণিত হয়েছে, অধিকন্ত সেগুলো অস্পষ্ট। উদাহরণস্বরূপ, একজন ভবিষ্যৎ গণনাকারী হয়তো একজন যুবতী মেয়েকে বলতে পারে, আগামী কয়েক বছরের মধ্যে আপনি বিবাহ করবেন এবং আপনি সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবেন। আপনি ও আমি, আমরা সবাই জানি যে এই ধরনের ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে এরা কিছুটা ভালো এবং তার কিছু কিছু সত্যিও হয়। কিন্তু যখন আমরা কিতাবের ভবিষ্যৎবাণীর পূর্ণতার বিষয়ের কথা বলছি, তখন এই ধরনের অস্পষ্ট ভবিষ্যৎবাণী সেখানে কাজ করবে না। আসুন কিতাবে তিনটি ভবিষ্যৎবাণী নিয়ে চিন্তা করি, একটি স্থান সম্বন্ধে, একটি জাতি সম্বন্ধে এবং একটি ব্যক্তি সম্বন্ধে। একটি স্থান সম্পর্কে ভবিষ্যৎবাণী। প্রায় ৬০০ খ্রিস্টপূর্ব সময়ে নবী হেস্কিল টায়ার দেশের ফনিশিয়া শহরের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রায় ২০০০ বছর ধরে টায়ার ছিল পৃথিবীর রাজধানী, যা লিবাননের উপকূলে অবস্থিত। এটি সমুদ্রের রানী নামে পরিচিত ছিল, যদিও এটি ক্ষমতার শীর্ষে অবস্থান করছিল। কিন্তু টায়ারের উপরে যে বিপর্যয় আসতে যাচ্ছে সেই ব্যাপারে আল্লাহ নবী হেস্কিলকে ভবিষ্যৎবাণী ঘোষণা করতে ও লিখে রাখতে বললেন, কারণ তারা আল্লাহর বিরুদ্ধে পাপাচার ও অহংকার করেছিল। নবী হেস্কিল ভবিষ্যৎবাণী করেছিলেন যে ১. টায়ারের বিরুদ্ধে অনেক জাতি উঠে দাঁড়াবে। হেস্কিল ২৬:৩। ব্যাবিলন, যার রাজা বখতে নাসার, প্রথমে আক্রমণ করবে। ৭:৩। টায়ারের দেয়াল ও দুর্গ ভেঙে পড়বে। ৪:৯। ৪. টায়ারের লোকেরা তলোয়ারের আঘাতে মারা যাবে। ১১। ৫. শহরের মাটি ও পাথর সাগরে ভেসে যাবে। আয়াত ১২। ৬, এটি সেচে খালি করে ফেলা হবে একটি পাথরের চূড়ার মতো। আয়াত ৪। ৭, এটি মৎস্যজীবীদের কাজের স্থান হয়ে যাবে, জাল ফেলার স্থান। আয়াত ৫-১৪। ৮, টায়ার শহর আর কখনো নির্মিত হবে না, কেননা আমি মাবুদ এই কথা বললাম। আয়াত ১৪। ইতিহাসের নথিতে দেখা গেছে যে এই ৮টি ভবিষ্যৎবাণী সবগুলো সত্য হয়েছে। ১, অনেক জাতি টায়ারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ২, প্রথমত যে আঘাত আনে তিনি ছিলেন ব্যাবিলনের রাজা বখতেনাসের। ৩, ১৩ বছর ৫৮৫ থেকে ৫৭২ খ্রিস্টপূর্ব অবরোধ করার পর বখতেনাসার টায়ারের প্রধান দেয়াল ও দুর্গ ভেঙে ফেললেন, যার মধ্য দিয়ে হেচকিলের প্রথম ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। ৪, বখতেনাসার টায়ার দ্বীপ থেকে যারা পালাতে ব্যর্থ হয়েছিল তাদেরকে হত্যা করেছিলেন, এবং তা ছিল ভূমধ্য সাগরের ১ কিলোমিটার দূরে। ৫, ধর্মনিরপেক্ষ ইতিহাস ৩৩২ খ্রিস্টপূর্বে এই তথ্য দেয় যে আলেকজান্ডার দ্য গ্রেট টায়ারের দ্বীপ অঞ্চল জয় করেন। তিনি দ্বীপ জয় করার জন্য শহরের প্রধান অংশ ভেঙে এবং শহরের পাথরগুলোকে ব্যবহার করে দ্বীপের জন্য একটি রাস্তা নির্মাণ করেন। এভাবে তিনি ধ্বংসিত শহরের পাথরগুলো সমুদ্রে ফেলে দিয়ে অজ্ঞাতসারে ভবিষ্যৎবাণীর আরেকটি অংশ পূর্ণ করেন। আলেকজান্ডারের বিজয় ফিনিশীয় রাজ্যের একটি স্থায়ী সমাপ্তি সূচনা করেছিল। ৬, শহরটি পরিষ্কার করে খালি করে ফেলা হয়েছিল, ঠিক পাথরের চূড়ার মতো। ৭, এটি জাল ফেলার স্থানে পরিণত হয়েছিল। ৮, পরবর্তী বছরগুলো টায়ারকে অনেকবার নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবার তা ধ্বংসই হয়েছিল। বর্তমানে লিবাননে টায়ার নামে একটি আধুনিক শহর রয়েছে, কিন্তু সেই পুরানো ফিনিশীয় শহর যার বিরুদ্ধে নবী হেজকিল ভবিষ্যৎবাণী করেছিলেন তা আর পুনরুদ্ধার করা যায় নাই। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের একটি পাথরের ছবির নিচের দিকে এই কথাটি লেখা আছে, বর্তমান ফিনিশীয় টায়ার এই শান পাথরের তলদেশে এবং রোমান মহানগরীর খামের নিচে ডুবে রয়েছে। এই হারানো ফিনিশীয় রাজ্যের বিষয়ে খুব অল্প গবেষণা হয়েছে। হেজকিলের কি মতভেদ থাকতে পারে? তিনি কি নিজের জ্ঞানে টায়ারের বিরুদ্ধে এই ৮টি ভবিষ্যৎবাণী বলতে পারতেন তা একেবারে সত্যি হয়েছে? যেহেতু শুধুমাত্র আল্লাহই কোনো ঘটনা ঘটার আগে ইতিহাস দেখতে পান, তাই শুধুমাত্র তিনিই পারেন হেজকিলকে এই তথ্য দিতে। একটি জাতি সম্পর্কে ভবিষ্যৎবাণী। কিতাবে অনেক দেশ ও জাতির সম্পর্কে শত শত ভবিষ্যৎবাণী বলা হয়েছে। মিশর, ইথিওপিয়া, আরব, পারস্য, রাশিয়া, ইসরায়েল এবং আরও অন্যান্য। যখন আমরা পরবর্তী ভবিষ্যৎবাণীর পূর্ণতা নিয়ে কথা বলতে যাচ্ছি, তখন আমরা এটা মনে রাখতে চাই যে রাজনৈতিক অথবা ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমরা যা শুনতে চাই সেই উদ্দেশ্যে এই ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হল সেটা আবিষ্কার করা যা কিতাব ঘোষণা করেছে। এটি অনুবাদ করা সহজ, কিন্তু অনেকের ক্ষেত্রে এটি মেনে নেওয়া খুবই কঠিন বিষয় যে একটি নির্দিষ্ট জাতিকে নিয়ে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। প্রায় ১৯২০ খ্রিস্টপূর্বে আল্লাহ ইব্রাহিমের কাছে ওয়াদা করলেন, তোমার বংশধরকে আমি এই দেশ দেব। পয়দায়েশ ১২-৭। পরবর্তীতে আল্লাহ ইসহাক ও ইয়াকুবের কাছে একই ওয়াদার পুনরাবৃত্তি করেছিলেন। ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের বংশধরকে প্রথমে ইব্রীয়, পরে ইসরায়েলীয় এবং পরে ইহুদি বলা হয়েছে, যা এখনও বলা হয়। এত শত শত বছর পর আল্লাহ মুসার কাছে বলেছেন যে যদি তারা তাদের আল্লাহর উপর ইমান আনতে ও তার বাধ্য হতে ব্যর্থ হয় তাহলে কি ঘটবে, আর আমি তোমাদের নানা জাতির মধ্যে ছিন্ন ভিন্ন করব এবং তোমাদের পেছনে তলোয়ার উন্মুক্ত করব, তাতে তোমাদের সমস্ত দেশ ধ্বংসস্থান ও তোমাদের সমস্ত নগর উচ্ছন্ন হবে। লেবীয় ২৬-৩৩। আর মাবুদ তোমাকে যেসব জাতির মধ্যে নিয়ে যাবেন তাদের কাছে তুমি বিস্ময় প্রবাদ ও উপহাসের পাত্র হবে। আর তুমি সেই জাতিদের মধ্যে কোনো শান্তি পাবে না, ও তোমার পদতলের জন্য বিশ্রাম স্থান থাকবে না। কিন্তু মাবুত সেই স্থানে তোমাকে হৃৎকম্প, চোখের ক্ষীণতা ও প্রাণের শুষ্কতা দেবেন। দ্বিতীয় বিবরণ 28:37-65, কিতাবুল মুকাদ্দাস। পুরাতন নিয়মের এই রকম আরও অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। 30 খ্রিস্টাব্দের দিকে নাজারথীয় ঈসাও নবীদের ভবিষ্যৎবাণীর মতো জেরুজালেমের ধ্বংসের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। পরে তিনি অর্থাৎ ঈসা যখন কাছে আসলেন, তখন নগরটি জেরুজালেম দেখে তার জন্য কাঁদলেন, বললেন, তোমার উপরে এমন সময় উপস্থিত হবে যে সময়ে তোমার দুশ্মনেরা তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধবে, তোমাকে বেষ্টন করবে, তোমাকে সমস্ত দিক দিয়ে অবরোধ করবে, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি চিনে নাওনি। লুক 19:41-44। এবং পরে বায়তুল মোকারমের বিষয়ে ভবিষ্যৎবাণী করে বললেন, তখন তিনি বললেন, তোমরা তো এইসব দেখছ, কিন্তু এমন সময় আসছে যখন এর একখানি পাথর অন্য পাথরের উপর থাকবে না, সমস্তই ভূমিষ্যৎ হবে। লুক 21:6। এই ঘটনা 40 বছর পর ঘটেছিল। ইতিহাসবিদ ফ্লাভিয়াস জোসেফাস, যিনি 37 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তিনি এই ঘটনা নিজের চোখে দেখেছেন ও তা লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন যে 70 খ্রিস্টাব্দে রোমান সৈন্যরা জেরুজালেম ঘিরে ফেলে, শহরের চারিপাশে একটি বাঁধ নির্মাণ করে এবং অবরোধের 3 বছর পর রোমান সৈন্যরা জেরুজালেমকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। যদিও সিজার নিজে সৈন্যদের আদেশ দিয়েছিলেন যেন তারা মহান বায়তুল মোকারমকে ধ্বংস না করে, কিন্তু ক্ষেপে থাকা রোমান সৈন্যরা তাতে আগুন ধরিয়ে দেয় এবং এর ভিতরে যারা লুকিয়েছিল তাদের প্রত্যেককে মেরে ফেলে। বায়তুল মোকারমের সোনা ও রূপা গলে যায় এবং পাথরের মধ্যে দিয়ে তা প্রবাহিত হতে থাকে। যেভাবে ঈসা ভবিষ্যৎবাণী করেছিলেন, ঠিক সেইভাবেই বায়তুল মোকারমকে উপড়ে ফেলা হয়। একটা পাথরও অন্য পাথরের উপর ছিল না, এবং মুসা ও নবীরা যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন সেভাবেই ইহুদিরা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ল। পরবর্তী 2000 বছরে ইতিহাস সাক্ষী হয়েছে যে কিভাবে এই ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হয়েছিল, এবং ইহুদিরা সমস্ত জাতির কাছে অবজ্ঞা ও উপহাসের পাত্র হয়ে উঠেছিল এবং তাদের কোনো বিশ্রামের স্থান ছিল না। আমাদের ব্যক্তিগত অনুভূতি যাই হোক না কেন, কিতাবের এই ভবিষ্যৎবাণীর আরেকটি দিক রয়েছে যা কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ তার নবীদেরকে বলেছেন যে সমস্ত মন্দতা সত্ত্বেও ইহুদিরা সমস্ত জাতির মধ্যে একটি ভিন্ন জাতি হিসেবে সংরক্ষিত থাকবে এবং একদিন তারা তাদের দেশে ফিরে আসবে, যা আল্লাহ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কাছে ওয়াদা করেছিলেন। মুসা ইসরায়েলীয়দের কাছে এই ওয়াদা করেছিলেন, তখন তোমরা আল্লাহ যেসব জাতির মধ্যে তোমার আল্লাহ মাবুত তোমাকে ছিন্ন ভিন্ন করেছিলেন সেখান থেকে আবার তোমাকে সংগ্রহ করবেন। দ্বিতীয় বিবরণ 30:3। আমোস বলেছেন, আর আমি আমার লোক ইসরায়েলের বন্দী দশা ফিরাব, তারা ধ্বংসপ্রাপ্ত নগরগুলো নির্মাণ করে সেখানে বাস করবে, আঙুর ক্ষেত প্রস্তুত করে তার রস পান করবে, আর আমি তাদের ভূমিতে তাদের রোপণ করব, আমি তাদের যে ভূমি দিয়েছি তা থেকে তারা আর উৎপাটিত হবে না। আমোস 9:14-15। সারা বিশ্বের সংবাদ নেটওয়ার্ক এই ঘটনাগুলোর পূর্ণতা সম্পর্কে তথ্য দেয়। হিব্রু জাতির সাথে যা ঘটেছিল তা বিশ্ব ইতিহাসে অনন্য। যেমন একটি বিষয় হল, এটি সরাসরি আয়ত্তকরণ শরীয়তের বিরুদ্ধে। এই শরীয়ত লক্ষ্য করা যায় যখন কোনো জাতি অন্য কোনো জাতিকে জয় করে, তখন কয়েক প্রজন্ম পার হলেই তারা ওই জাতির সাথে মিশে যায়, তখন তারা নতুন ভাষা ও সংস্কৃতি আয়ত্ত করে এবং তাদের আসল জাতীয় পরিচয় হারিয়ে ফেলে। কিন্তু ইহুদিদের সাথে এমনটি ঘটে নাই, যদিও লক্ষ লক্ষ লোক নিদারুণভাবে চেষ্টা করেছে মিশানোর জন্য এবং শোষণ করার জন্য, তারা পারে নাই। এটা ঠিক যে অনেকেই বিষয়টি গ্রহণ করতে কষ্ট করেছেন। সম্প্রতি লেবাননের একজন বন্ধু লিখেছেন, ভবিষ্যৎবাণীর পূর্ণতার জন্য আল্লাহ ইহুদি জাতিকে তাদের দেশে ফিরিয়ে আনার যে ওয়াদা করেছেন, সেই বিষয়ে এই ধরনের বিশ্বাসকে গ্রহণ করার প্রভাব আমি উপেক্ষা করতে পারি না। বিষয়টি গ্রহণ করা আমার জন্য ক্ষতিকর হয়ে উঠবে। আমাদের পরিষ্কার হওয়া দরকার, ইহুদি লোকদের বেঁচে থাকা এবং জাতি হিসাবে তাদের পূর্ণ গঠনের অর্থ এই নয় যে আমাদেরকে অবশ্যই ইসরায়েলীয়দের সরকারি নীতিমালা সমর্থন করতে হবে। আমি আমার লেবাননীয় বন্ধুকে বুঝতে পারি এবং সহানুভূতি প্রকাশ করছি। ১৯৪৮ সালে তার মায়ের পরিবার এবং প্রতিবেশী, সেই সাথে আরও অনেককে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার দেশ নিদারুণভাবে ভুগছিল। অধিকন্ত যে বিষয়টা লক্ষ্য করা দরকার তা হল, কিতাবে নবীদের দ্বারা যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা আমাদের চোখের সামনেই ঘটেছে। বর্তমান ইহুদিরা নবীদের বলা বার্তাকে প্রত্যাখ্যান করেছে। এই বিষয়টাও কিন্তু কিতাবের একটি পরিপূর্ণতা। জাতি হিসাবে তারা একটি অন্ধ জাতি, কিন্তু অদ্য পর্যন্ত যে কোনো সময়ে মুসার শরীয়ত পাঠ করা হয় তখন তাদের হৃদয়ের উপর আবরণ থাকে। দ্বিতীয় করিন্থীয় ৩:১৫। জাতি হিসাবে তারা কখনোই আল্লাহর পূর্ণ রহমতের মধ্যে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না তারা অনুতাপ করছে এবং আল্লাহর পুরাতন কিতাবের বার্তায় ঈমান আনছে। আমাদের কিতাবের মধ্যে দিয়ে যাত্রার শেষের দিকে আমরা লক্ষ্য করব যে কিভাবে এই ঘটনাগুলো শেষ সময়ে আল্লাহর পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ হয়। সেই সাথে আমরা আরও কিছু আল্লাহর রহমতের ভবিষ্যৎবাণীর কথা শুনতে পাব যা আল্লাহ মধ্যপ্রাচ্য ও সমস্ত পৃথিবীর জন্য সঞ্চয় করে রেখেছেন। আমি তোমাদের পক্ষে যেসব সংকল্প করেছি তা আমি জানি, সেসব মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তোমাদের শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প। ইয়ারমিয়া ২৯:১১। ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী। পুরাতন নিয়মের বিভিন্ন স্থানে মসীহ নাজাতদাতার বিষয়ে শত শত ভবিষ্যৎবাণী করা হয়েছে, যাকে আল্লাহ এই দুনিয়ায় পাঠানোর ওয়াদা করেছিলেন। মৃত সমুদ্রের অর্থাৎ ডেড সি পাণ্ডুলিপি এটি নিশ্চিত করে যে এই কিতাব মসীহের জন্মের প্রায় শত শত বছর আগে লেখা হয়েছিল। এখানে ওই ভবিষ্যৎবাণীগুলোর কিছু নমুনা দেওয়া হল। ইব্রাহিমের কাছে ভবিষ্যৎবাণী ১৯০০ খ্রিস্টপূর্ব মসীহ ইব্রাহিম ও ইসহাকের বংশের মধ্যে দিয়ে পৃথিবীতে আসবেন। পয়দায়েশ ১২:২-৩, ২২:১-১৮। ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে মথি ১। নবী ইসাইয়ার কাছে ভবিষ্যৎবাণী ৭০০ খ্রিস্টপূর্ব। কুমারীর গর্ভে জন্ম নেবেন যার পার্থিব কোনো পিতা নাই। ইসাইয়া ৭:১৪-৯:৬। পরিপূর্ণতা লুক ১:২৬-৩৬, মথি ১:১৮-২৫। নবী মিখা এর কাছে ভবিষ্যৎবাণী ৭০০ খ্রিস্টপূর্ব, তিনি বেতলেহেমে জন্মগ্রহণ করবেন। মিখা ৫:২। পরিপূর্ণতা লুক ২:১-২০, মথি ২:১-১২। নবী হোশিয়ার কাছে ভবিষ্যৎবাণী ৭০০ খ্রিস্টপূর্ব, মিশর থেকে তাকে ডেকে আনা হবে। হোশিয়া ১১:১। পরিপূর্ণতা মথি ২:১৩-১৫। মালাখির কাছে ভবিষ্যৎবাণী ৪০০ খ্রিস্টপূর্ব, একজন অগ্রদূত তার জন্য পথ প্রস্তুত করবেন। মালাখি ৩:১। ইশাইয়া ৪০:৩-১১। পরিপূর্ণতা লুক ১:১১-১৭, মথি ৩:১-১২। ঈশাইয়ার কাছে ভবিষ্যৎবাণী ৭০০ খ্রিস্টপূর্ব, তিনি অন্ধদের দেখতে দেবেন, বধিরদের শুনতে দেবেন, নুলাদের হাঁটতে সাহায্য করবেন এবং দরিদ্রদের কাছে সুখবরের তাবলিগ করবেন। ঈশাইয়া ৩৫:৫-৬, ৬১:১। পরিপূর্ণতা লুক ৭:২২, মথি ৯:৯ ঈশাইয়ার কাছে ভবিষ্যৎবাণী ৭০০ খ্রিস্টপূর্ব, নিজের লোকেরাই তাকে প্রত্যাখ্যান করবে। ইশাইয়া ৫৩:২-৩, সেই সাথে যবুর শরীফ ১:১৮-২১-২২। পরিপূর্ণতা ইউহন্না ১:১১, মার্ক ৬:৩, মথি একুশ অধ্যায় ৪২ থেকে ৪৬ ইত্যাদি। জাকারিয়ার কাছে ভবিষ্যৎবাণী ৫০০ খ্রিস্টপূর্ব ৩০টি রৌপ্য মুদ্রার বিনিময় তাকে বিক্রি করে দেওয়া হবে, যা একটি জমি কিনতে ব্যবহার করা হবে। জাকারিয়া ১১ ১২ থেকে ১৩, পরিপূর্ণতা মথি ২৬ ১৪ থেকে ১৬, ২৭ ৩ থেকে ১০। ইশাইয়ার কাছে ভবিষ্যৎবাণী ৭০০ খ্রিস্টপূর্ব, মশীহকে প্রত্যাখ্যান করা হবে, তাকে মিথ্যা দোষারোপ করা হবে, ইহুদি ও পরজাতীয়দের দ্বারা মৃত্যুদণ্ড সাজা দেওয়া হবে। ইশাইয়া ৫০ ৬ ৫৩ ১ থেকে ১২ এবং যবুর শরীফ ২ ও ২২ অধ্যায়, জাকারিয়া ১২ ১০। পরিপূর্ণতা ইহুয়ান্না ১ ১১ ১১ ৪৫ থেকে ৫৭, মার্ক ১০ ৩২ থেকে ৩৪, মথি ২৬ এবং ২৭ অধ্যায়। দাউদের কাছে ভবিষ্যৎবাণী ১০০০ খ্রিস্টপূর্ব, তাঁর হাত পা বিদ্ধ হবে, লোকেরা তাকে নিয়ে তামাশা করবে এবং তার গায়ের কাপড় নিয়ে গুলিবাট করা হবে ইত্যাদি। যবুর শরীফ ২২ ১৬ ৮ ১৮, পরিপূর্ণতা লুক ২৩ ৩৩ থেকে ৩৭ ২৪ ৩৯। মনে রাখবেন যে এই ভবিষ্যৎবাণী ক্রুশের উপর ঝুলিয়ে মারার যে রাজকীয় শাস্তি আবিষ্কৃত হয়েছিল তারও অনেক পূর্বে করা হয়েছিল। ইশাইয়ার কাছে ভবিষ্যৎবাণী ৭০০ খ্রিস্টপূর্ব, যদিও তাকে ঘৃণ্য একজন অপরাধীর মতো মারা হবে, কিন্তু তিনি একজন ধনী লোকের কবরে কবরপ্রাপ্ত হবেন। ইশাইয়া ৫৩ ৮ থেকে ৯, পরিপূর্ণতা মথি ২৭ ৫৭ থেকে ৬০। দাউদের কাছে ভবিষ্যৎবাণী ১০০০ খ্রিস্টপূর্ব, মসীহের শরীর কবরে ক্ষয়প্রাপ্ত হবে না, তিনি মৃত্যুকে জয় করবেন। যবুর শরীফ ১৬ ৯ থেকে ১১, আরও দেখুন মথি ১৬ ২১ থেকে ২৩, ১৭ ২২ থেকে ২৩, ২০ ১৭ থেকে ১৯ ইত্যাদি। পরিপূর্ণতা লুক ২৪ প্রেরিত ১ ও ২ অধ্যায়। সম্ভাবনার শরীয়ত অনুসারে কোনো ব্যক্তি এত নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী পূর্ণ করতে পারবে না যা এত বেশি প্রমাণিত, তবুও এটা তাই যা ঘটেছিল। পরবর্তীতে আপনি হয়তো এই তালিকাতে ফিরে আসতে চাইবেন, তাই একটি কিতাবুল মুকাদ্দাস নিন এবং পুরাতন নিয়মের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী পড়ুন এবং নতুন নিয়মের যেখানে তা পূর্ণ হয়েছে তা পড়ে নিন। ভবিষ্যৎবাণীর চিহ্ন এবং নমুনা, শত শত ভবিষ্যৎবাণী ছাড়াও পুরাতন নিয়মে শত শত চিহ্ন ও নমুনা, এগুলোকে ছবি, ছায়া, পূর্বাকৃতি এবং দৃষ্টান্ত ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল্লাহ এই প্রত্যেকটি দর্শনীয় বিষয়কে সৃষ্টি করেছেন যেন তিনি সমস্ত পৃথিবীকে তার নিজের ও মানুষের জন্য তার পরিকল্পনা সম্বন্ধে শিক্ষা দিতে পারেন। কিতাবের মধ্য দিয়ে আমাদের যাত্রায় এই ধরনের অনেক চিহ্ন ও নমুনার সম্মুখীন আমরা হব। উদাহরণস্বরূপ একটি প্রধান চিহ্ন হল মেষশাবকের কোরবানি, যা এই বইয়ের ১৯ থেকে ২৬ অধ্যায় পর্যন্ত পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ২১ অধ্যায়ে আমরা একটি বিশেষ তাম্বু সম্পর্কে শিখব, যাকে শরীয়ত তাম্বু বলা হয়, যেটাকে আল্লাহ তার লোকদেরকে তৈরি করতে বলেছিলেন একটি নমুনা ধরন হিসাবে। শরীয়ত তাম্বু এবং এর মধ্যকার সমস্ত কিছু খুবই শক্তিশালী দর্শনীয় বিষয়বস্তু, যা লোকদেরকে আল্লাহ কেমন এবং কিভাবে গুনাহগারদের মাফ করা হবে এবং কিভাবে তারা তার সাথে চিরদিন থাকার যোগ্যতা অর্জন করতে পারবে সেই সম্পর্কে বুঝতে পারে। ইয়াকুবের ছেলে ইউসুফ এবং নাজারথীয় ঈসার জীবন তুলনা করলে কিতাবে একটি আকর্ষণীয় পূর্বাকৃতির একটি উদাহরণ প্রকাশিত হয়। ইউসুফের জীবন এবং ঈসার জীবনের মধ্যে প্রায় ১০০রও বেশি কাহিনী রয়েছে। আল্লাহ ইউসুফের জীবনকে ঈসার জীবনের ছবি হিসাবে ব্যবহার করেছেন, যিনি প্রায় ১৭০০ বছর পর এই পৃথিবীতে এসেছিলেন। এই ভবিষ্যৎবাণী এবং ধরনের একটিমাত্র যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে, আল্লাহ পৃথিবীতে থাকাকালীন সময়ে মসীহ বলেছেন, এখন থেকে ঘটবার আগে আমি তোমাদেরকে বলে রাখছি যেন ঘটলে পর তোমরা বিশ্বাস করো যে আমিই তিনি। ইহোন্না ১৩ ১৯ কিতাবুল মুকাদ্দাস। ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা সেই সময় আল্লাহর নবীদের এবং তার বার্তার সত্যতা প্রমাণ করার একটি পদ্ধতি ছিল। তার কালামের উপর আমাদের ঈমানকে আরো শক্তিশালী করার জন্য সত্য এবং জীবন্ত আল্লাহ আমি শেষকালের বিষয়ে আদিকাল থেকে জানাই, যে কাজ এখনো করা হয়নি তা আগে জানাই, আর বলি আমার মন্ত্রণা স্থির থাকবে। ইশাইয়া 46:10। কিতাবের মধ্যে আমাদের পরের যাত্রা শুরু হবে কিতাবের প্রথম পুস্তক পয়দায়েশ দিয়ে, যা আমাদেরকে কিভাবে শুরু হয়েছে সেই সম্পর্কে বলে। যাত্রাটি কিতাবের শেষ পুস্তক প্রকাশিত কালাম দিয়ে শেষ হবে, যেখানে পৃথিবীর ইতিহাসের শেষ ঘটনাগুলোর সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কিভাবে আমরা নিশ্চিত হব যে কিতাবের অপ্রমাণিত অতীত এবং অদেখা ভবিষ্যৎবাণীগুলো সত্য? যেখানে আমরা নিশ্চিত হই যে কালকে সূর্য উঠবে, ঠিক একই যুক্তি ব্যবহার করে আমরা এই বিষয়েও নিশ্চিত হতে পারি। হাজার হাজার বছর ধরে আমাদের সৌরজগৎ একটি নিখুঁত রেকর্ড গড়ে আসছে। পৃথিবী একবারও ঘুরতে ব্যর্থ হয়নি। সূর্য প্রতিনিয়তই উদয় হয়েছে, আবার অস্ত গিয়েছে। ঠিক কিতাবের ভবিষ্যৎবাণীগুলো একই রকম, সমস্ত দিক থেকেই প্রমাণিত যে আল্লাহর কাছে কিতাবের একটি নিখুঁত রেকর্ড আছে। কোনো কোনো ধার্মিক ব্যক্তি দাবি করেন যে তাদের পাক কিতাবেও অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যা পূর্ণ হয়েছে। যদি আপনি দেখেন যে লোকেরা এই দাবি করছে, শ্রদ্ধার সাথে তাদেরকে বলুন যেন তারা তাদের পাক কিতাব থেকে 3 কি 4টি গ্রহণযোগ্য ভবিষ্যৎবাণীর একটি তালিকা প্রদান করে। এর সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি তারা দেয় তাহলে প্রথমেই যাচাই করুন যে এই ভবিষ্যৎবাণীগুলো যেদিন ঘটেছে তার আগেই লেখা হয়েছিল কিনা, এবং তাদের পরিপূর্ণতার সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্য নিরপেক্ষ ইতিহাসের সাথে তুলনা করে দেখুন। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ভবিষ্যৎবাণীগুলো আমি শুনেছি তার মোটামুটি সবই সন্দেহপূর্ণ। অন্য সমস্ত ধর্ম ও কল্পিত দেবতাদের সম্বন্ধে সত্য ও জীবন্ত আল্লাহ নিচের এই চ্যালেঞ্জ দিয়েছেন। মাবুদ বলেন, তোমরা তোমাদের বিবাদ উপস্থিত করো। ইয়াকুবের বাদশা বলেন, তোমরা তোমাদের দৃঢ় যুক্তিগুলো কাছে আনো, ওরা সেসব নিয়ে কাছে আসুক, যা যা ঘটবে আমাদের বলুক, আগের বিষয় কি কি তা বলো, তাহলে আমরা বিবেচনা করে তার শেষ জানতে পারব, কিংবা ওরা আগামী ঘটনাগুলো আমাদের কর্ণগোচর করুক। ভবিষ্যতে কি কি ঘটবে তোমরা মঙ্গল বা অমঙ্গল করো, তাতে আমরা বিস্মিত হয়ে একত্রে তা নিরীক্ষণ করব। দেখো, তোমরা অবস্তু ও তোমাদের কাজ কিছুই না, যেজন তোমাদের মনোনীত করে সে ঘৃণার পাত্র। ইশাইয়া 41:21-24, কিতাবুল মুকাদ্দাস। যখন এগুলো বহুবিধ ও বিস্তারিত ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়ায় যা সঠিকভাবে পরিপূর্ণ হয়েছে, তাহলে একমাত্র এবং অনন্যভাবে কিতাবুল মুকাদ্দাসেই দাঁড়াতে পারে। সত্য এবং জীবন্ত আল্লাহ তার বার্তাকে ঘটনা ঘটার আগেই তা ইতিহাসে লিপিবদ্ধ করার মধ্য দিয়ে মানুষের কাছে খাঁটি করেছেন। ভবিষ্যৎবাণী পূর্ণতা হল তাঁর স্বাক্ষর।